বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা তোমার ক্ষমা চাই, এ আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ সোমবার 14 ডিসেম্বর, 29 অগ্রায়ণ এবং ফার্সি 24 অজর। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। ইরান চবহার বন্দর নিয়ে ত্রিদেশীয় বৈঠক করেছে, এ সম্পর্কে একটি সংবাদ ভাষ্য শুনতে পাবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে বাংলাদেশে আজ পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস, এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো শুনুন সর্বশেষ বিশ্ব সংবাদ। অধিবেশন শেষ করার আগে বিশ্বের গুরুত্বপূর্ণ খবরগুলো সংক্ষেপে আরো একবার জানিয়ে দেওয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, ইরানের বিরুদ্ধে নিপীড়নমূলক নিষেধাজ্ঞার অবসান ঘটাতে হবে। জেদ্দা উপকূলে তেল ট্যাঙ্কারে বিস্ফোরণ, অন্য জাহাজকে কঠোর সতর্কতা অবলম্বনের পরামর্শ দিল ব্রিটেন। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ ইস্যুতে সাম্প্রদায়িক শক্তিকে মদত দিচ্ছে বিএনপি, ফের অভিযোগ ওবায়দুল কাদেরের। এবং ভারতে অসমে সরকার পরিচালিত মাদ্রাসা ও সংস্কৃত টোল বন্ধ করে দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে রাজ্য মন্ত্রিসভা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, ইরানের বিরুদ্ধে নিপীড়নমূলক নিষেধাজ্ঞার অবসান ঘটাতে হবে। তিনি আজ তেহরানে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। আজকের এই সংবাদ সম্মেলনে বিদেশি সাংবাদিকেরাও উপস্থিত ছিলেন। রুহানি বলেন, ইরান সরকার নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ক্ষেত্রে বিলম্বের সুযোগ দেবে না। তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর পরিস্থিতি বদলে যাবে। বর্তমান প্রেসিডেন্টও যদি নির্বাচিত হয়ে নতুন সরকার গঠন করতেন তাহলেও পরিস্থিতি বদলে যেত। ইরানের প্রেসিডেন্ট দৃঢ়তার সঙ্গে বলেন, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতাকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন কিন্তু তিনি সফল হতে পারেননি। ইরান সরকার সর্বশক্তি দিয়ে পরমাণু সমঝোতাকে টিকিয়ে রেখেছে। রুহানি বলেন, পরমাণু সমঝোতা টিকিয়ে রাখা এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় পারস্পরিক সহযোগিতা উভয়ই ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিক ফোরামে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ব্যর্থতার কারণ হল চারজুক এক গ্রুপ ও অন্যান্য দেশের সঙ্গে তেহরানের সমন্বয় ও সহযোগিতা। ইরানের নির্বাহী বিভাগের প্রধান বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান বিশ্বের সব দেশ বিশেষ করে রাশিয়া ও চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় এবং ইউরোপীয় ইউনিয়ন ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে আগ্রহী। ডোনাল্ড ট্রাম্পের ঘৃণ্য শাসনামলের শেষ দিনগুলোতে যারা এই অঞ্চলকে যুদ্ধের দিকে ঠেলে দিতে চেয়েছিল তারাই ইরানের বিশিষ্ট পরমাণু ও প্রতিরক্ষা বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদেকে হত্যা করেছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ইহুদিবাদ ইসরায়েল এই হত্যাকাণ্ডের মাধ্যমে ট্রাম্পের শাসনের শেষ দিনগুলোতে এই অঞ্চলে অস্থিতিশীলতা ও যুদ্ধ ছড়িয়ে দিতে চেয়েছিল। ইরানের প্রেসিডেন্ট রুহানি বলেন, শহীদ ফাকরিজাদের রক্তের বদলা নেয়াকে ইরান নিজের ন্যায্য অধিকার বলে মনে করে এবং সঠিক সময়ে উপযুক্ত স্থানে প্রতিশোধ নেওয়া হবে। সৌদি আরবের জেদ্দার উপকূলে একটি তেল ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটেছে বলে আল জাজিরা সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম খবর দিয়েছে। বিস্ফোরণের পর জাহাজটিতে আগুন ধরে যায় এবং জাহাজের একটি অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লোহিত সাগরের যেখানে তেল ট্যাঙ্কারটি অবস্থান করেছিল সেটি হচ্ছে সৌদি আরবের গুরুত্বপূর্ণ একটি বন্দর এবং আরামকো তেল স্থাপনার ডিস্ট্রিবিউশন সেন্টার। শিপিং ফার্ম বিডব্লিউ গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে যে আজ দিনের প্রথম দিকে ওই তেল ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে। অভ্যন্তরীণ একটি উৎস থেকে জাহাজে আঘাত করা হয়েছে বলে বিডব্লিউ গ্রুপ জানিয়েছে। সিঙ্গাপুরের পতাকাবাহী বিডব্লিউ রাইন নামের জাহাজে বিস্ফোরণের পর 22 নাবিকের সবাই অক্ষত অবস্থায় বের হতে সক্ষম হয়েছেন। তুরস্কের সরকার ইহুদিবাদ ইসরায়েলের নতুন রাষ্ট্রদূত মনোনীত করেছে। 2018 সালে গাজা উপত্যকায় ফিলিস্তিনদের উপর হত্যাকাণ্ড চালানো এবং জেরুজালেম শহরে মার্কিন দূতাবাস স্থানান্তর করার প্রতিবাদে তুরস্কের রাষ্ট্রদূতকে দেশে ফেরত নেওয়া হয়। এরপর এই প্রথম অধিকৃত ভূখণ্ডে নতুন করে রাষ্ট্রদূত নিয়োগ করার উদ্যোগ নিল আঙ্কারা। 40 বৎসর বয়সী উফুক উলুতাস এর আগে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেন্টার ফর স্ট্র্যাটেজিক রিসার্চের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি জেরুজালেম শহরের হিথ্রো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। সম্প্রতি আমেরিকার সঙ্গে তুরস্কের সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নয়ন ঘটাতে আঙ্কারা ইসরায়েলে নতুন রাষ্ট্রদূত নিয়োগের পরিকল্পনা নিয়েছে। টাইমস অব ইসরায়েল রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, তুরস্ক রাষ্ট্রদূত নিয়োগ করলেও ইসরায়েল তুরস্কে নতুন রাষ্ট্রদূত পাঠাবে কিনা তা পরিষ্কার নয়। 2016 সালে ইসরায়েলের সঙ্গে তুরস্ক সম্পর্ক স্বাভাবিক করার নতুন চুক্তি করে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের একজন শীর্ষ পর্যায়ের নেতা বলেছেন, তার সংগঠন বিশ্বাস করে যে সশস্ত্র সংগ্রামী ইহুদিবাদী ইসরায়েলকে মোকাবেলার একমাত্র পথ। সম্প্রতি কয়েকটি আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে উদ্যোগ নিয়েছে তারও নিন্দা করেন হামাসের এ নেতা। হামাস প্রতিষ্ঠার 33তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাসিম ইয়াসিন নামে হামাসের শীর্ষ পর্যায়ের এক নেতা এসব কথা বলেন। করোনা ভাইরাসের মহামারীর কারণে হামাস গতকালের মূল অনুষ্ঠান বাতিল করে। এ সময় তিনি হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমদ ইয়াসিনের অবদানের কথা স্মরণ করেন। হামাস নেতা নাসিম ইয়াসিন আরও বলেন, তার সংগঠন এমন সময় 33তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে যখন ফিলিস্তিনি ইস্যু নানামুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে সময় পার করছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ প্রসঙ্গে বিএনপিকে আবারও দায়ী করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি পেছন থেকে মদদ দিচ্ছে, তারাই সাম্প্রদায়িক অপশক্তি জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। আরও জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ প্রসঙ্গে বিএনপিকে আবারও দায়ী করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজ বলেছেন, বিএনপি পেছন থেকে মদদ দিচ্ছে, তারাই সাম্প্রদায়িক অপশক্তি ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, এটা আজ প্রমাণিত। আজ সোমবার সকালে রাজধানীর মীরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে ওবায়দুল কাদের এমন মন্তব্য করেন। ওদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি স্বাধীনতার পরাজিত শক্তিকে নিয়ে রাজনীতি করে, এজন্য স্বাধীনতাকে মনে প্রাণে মেনে নিতে পারছে না। আজ সোমবার রাজধানীর রায়ের বাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে ডক্টর হাসান মাহমুদ বলেন, জামাতে ইসলাম দলগতভাবে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, তারা আলবদর বাহিনী গঠন করেছে, তারা পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছে। তিনি বলেন, বুদ্ধিজীবীদের হত্যার নীল নকশা তাদের হাতেই গঠিত হয়েছিল, তারা শুধু পাকিস্তানের পক্ষ অবলম্বন করেনি, আমাদের মা বোনের ইজ্জত লুণ্ঠনেও সহযোগিতা করেছে। এছাড়া আওয়ামী লীগ নেতা সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরোধিতা করেন তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না। আজ সোমবার ভোলা শহরে জেলা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তোফায়েল আহমেদ এমন মন্তব্য করেন।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। ভারতে বিজেপি শাসিত অসমে সরকার পরিচালিত মাদ্রাসা ও সংস্কৃত টোল বন্ধ করে দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে রাজ্যটির মন্ত্রিসভা। বিধানসভার শীতকালীন অধিবেশনে ব্যাপারে বিল পেশ করা হবে। অসমের পরিষদীয় মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি এই তথ্য জানিয়েছেন। বিস্তারিত বলছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতে বিজেপি শাসিত অসমে সরকার পরিচালিত মাদ্রাসা ও সংস্কৃত টোল বন্ধ করে দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে রাজ্য মন্ত্রিসভা। বিধানসভার শীতকালীন অধিবেশনে এ ব্যাপারে বিধানসভায় বিল পেশ করা হবে। অসমের পরিষদীয় মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি ওই তথ্য জানিয়েছেন। গতকাল রোববার এ সংক্রান্ত প্রস্তাব পাশ হয়েছে। এ সম্পর্কে আজ সোমবার উত্তর পূর্ব ভারতের এমারাতে শরিয়া ও নাদওয়াতুত তামিরের সাধারণ সম্পাদক অসমের সাবেক বিধায়ক মাওলানা আতাউর রহমান মাজার ভুইয়া রেডিও তেহরানকে বলেন,
সরকারের দুমুখ নীতি, সরকার এ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা এবং সংস্কৃত টোল বন্ধ করতে পারে না, আইনত তার কোন অধিকার নেই। সংবিধানে নিশ্চয়তা দেওয়া রয়েছে যে কোনো সংখ্যালঘু নিজ ধর্ম কালচার ইত্যাদির জন্য প্রতিষ্ঠান গড়ে পরিচালনা করতে পারে, সরকার তাকে আর্থিক সাহায্য দিতে বাধ্য,
বলছিলেন মাওলানা আতাউর রহমান মাজার ভুইয়া। অসমের মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি বলেন, রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনে এই সংক্রান্ত একটি বিল পেশ করা হবে। মাদ্রাসা ও সংস্কৃত টোল সম্পর্কিত বিদ্যমান আইন বাতিল করা হবে। ২৮ ডিসেম্বর থেকে অসম বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হবে। সম্প্রতি অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন, রাজ্যের সরকারি মাদ্রাসা বন্ধ করা হবে, ধর্মশিক্ষা সরকারের কাজ হতে পারে না। মন্ত্রীর ওই ঘোষণা অনুযায়ী এবার তা বাস্তবায়নে উদ্যোগী হয়েছে অসম সরকার।
কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। দায়িত্ব গ্রহণের আগে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক বক্তব্য দিয়ে বসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মনোনীত জ্যাক সুলিভান। সম্প্রতি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তাকে পরবর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মনোনীত করেছেন। বাইডেন সরকারের হবু উপদেষ্টা এক টুইটার বার্তায় দাবি করেছেন, ইরান গুপ্তচর বৃত্তির অভিযোগে রুহুল্লাহ জামকে ফাঁসি দেওয়ার মাধ্যমে আবারও মানবাধিকার লঙ্ঘন করেছে। বাইডেন সরকার এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেবে বলে তিনি দাবি করেন। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, গুপ্তচর বৃত্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে গত শনিবার রুহুল্লাহ জামকে ইরানে ফাঁসি দেওয়া হয়। রুহুল্লাহ জাম দীর্ঘদিন ধরে ইরানের সহিংসতা ও বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ষড়যন্ত্র চালিয়ে আসছিল। তিনি এ লক্ষ্যে আমাদ নিউজ নামের একটি টেলিগ্রাম চ্যানেলও পরিচালনা করতেন। এদিকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে ফ্রান্সের হস্তক্ষেপমূলক বক্তব্যের প্রতিবাদে তেহরানে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ফরাসি প্রবাসী ইরানি নাগরিক রুহুল্লাহ জামকে ইরানে ফাঁসি দেওয়ার পর ফ্রান্স সরকার শনিবার ইরানের সর্বোচ্চ আদালতের রায় কার্যকর করার নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করে। এর প্রতিবাদে ফরাসি রাষ্ট্রদূত ফিলিপ তিয়েবুকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এর প্রতিবাদ জানায় ইরান। ইরাকের বাদর সংগঠনকে কালো তালিকাভুক্ত করার পরিকল্পনা করেছে আমেরিকা। মার্কিনের পরিকল্পনা নিন্দা করে সংগঠনের মুখপাত্র কুসে আল আনবারি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলকে রক্ষার জন্য ওয়াশিংটন তার সংগঠনকে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, বাদর সংগঠনকে আমেরিকা কালো তালিকাভুক্ত করলে তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। বাদর হচ্ছে এমন একটি সংগঠন যার নিজস্ব সমর্থক ও ইনস্টিটিউশন রয়েছে। এ সংগঠনের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব রয়েছে এবং ফাতা জোটে 50 জনের বেশি সংসদ সদস্য রয়েছেন। কুসে আল আনবারি আরও বলেন, বাদ সংগঠন হচ্ছে ইরাকের রাজনৈতিক ব্যবস্থা এবং জনগণের একটি অংশ। আমেরিকার শয়তানি ষড়যন্ত্র এর ওপর কোনো প্রভাব ফেলতে পারবে না। সবাই জানে ইহুদিবাদ ইসরায়েলকে রক্ষা করার জন্য আমেরিকা কাজ করছে। প্রতিরোধকামী সংগঠনগুলোর বিরুদ্ধে ওয়াশিংটন লড়াই করছে যাতে এসব সংগঠন ফিলিস্তিনি জনগণ এবং আরব বিশ্বকে রক্ষা করতে না পারে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের কৌশলগত চবাহার সমুদ্র বন্দর ব্যবহারের বিষয়ে অনলাইনে ইরান, ভারত ও উজবেকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হয়েছে। এ সম্পর্কে দৃষ্টিপাতে প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
বহুপক্ষীয় সহযোগিতা জোরদার করার অন্যতম একটি কার্যকর পন্থা হচ্ছে আঞ্চলিক সুযোগ সুবিধাকে কাজে লাগানো, যা কিনা উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইরানের কৌশলগত চবাহার সমুদ্র বন্দর ব্যবহারের বিষয়ে অনলাইনে ইরান, ভারত ও উজবেকিস্তানের মধ্যে আজ ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বৈঠক শুরুর আগে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শওকত মির্জায়েভ গতকাল অনলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতে ইরানের চবাহার সমুদ্র বন্দর ব্যবহারের বিষয়ে ত্রিপক্ষীয় বৈঠকের গুরুত্ব তুলে ধরেন। আর্থরাজনৈতিক দিক থেকে সবসময়ই ইরানের চবাহার সমুদ্র বন্দরের গুরুত্ব ছিল, ভৌগোলিক দিক দিয়েও এটি গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত। এ বন্দরের সঙ্গে পারস্য উপসাগর, ওমান সাগর ও ভারত মহাসাগরের সংযোগ থাকায় এর গুরুত্ব অপরিসীম। 2016 সালের জুনে চবাহার বন্দর বিষয়ে এই তিন দেশের মধ্যে চুক্তি সইয়ের পর এখন এর গুরুত্ব আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে উজবেকিস্তানও এই বন্দর প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ায় ভবিষ্যৎ সহযোগিতা উজ্জ্বল হয়ে উঠেছে। দৈনিক হিন্দুস্তান টাইমস বন্দর প্রকল্পে ভারতের সক্রিয় অংশগ্রহণ ও দেশটির পুঁজি বিনিয়োগের কথা উল্লেখ করে এক প্রতিবেদনে লিখেছে, আফগানিস্তানে ভারতের পণ্য সরবরাহের জন্য চবাহার বন্দরের বিশেষ গুরুত্ব থাকায় যুক্তরাষ্ট্র সরকার তাদের নিষেধাজ্ঞার তালিকা থেকে এ বন্দরকে বাদ দিয়েছে। প্রকৃতপক্ষে এ বন্দরের অশেষ গুরুত্বের কারণে যুক্তরাষ্ট্র এখানে নিষেধাজ্ঞা দিতে পারেনি। এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ত্রিপক্ষীয় করিডোর এ অঞ্চলের বাণিজ্য পথ পাল্টে দেবে এবং এই করিডোর সমগ্র এ অঞ্চলের অর্থনৈতিক উন্নতির পথে বিরাজমান সব বাধা দূর করে দেবে। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছেন, এ অঞ্চলে কেউ কেউ সন্ত্রাসবাদ রপ্তানি করে, কিন্তু আমরা এ অঞ্চলে যৌথ সহযোগিতা, আস্থার পরিবেশ সৃষ্টি এবং সমগ্র এ অঞ্চলের মানুষের কল্যাণে বিরাজমান সুযোগ সুবিধাকে কাজে লাগাব। আমাদের বার্তা হচ্ছে, সব দেশেরই উচিত এ ধরনের সহযোগিতায় অংশ নেওয়া। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিও বলেছেন, প্রতিবেশী সহ এ অঞ্চলের সব দেশের অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তাকে ইরান নিজের উন্নয়ন ও নিরাপত্তা বলে মনে করে, তাই ইরান এক্ষেত্রে সব দেশকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pm। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার দৃষ্টি দিচ্ছি বাংলাদেশের দিকে। বাংলাদেশে আজ পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এ দিবসটি উপলক্ষে জাতীয়ভাবে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। এবার করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনেই দিবসটি পালন করা হয়। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয়ের প্রাক্কালে 1971 সালের ডিসেম্বরে তালিকা করে বেছে বেছে হত্যা করা হয়েছে জাতির বিশিষ্ট বুদ্ধিজীবীদের। তাদের স্মরণে প্রতি বছরের মতো এবারও 14 ডিসেম্বর পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। শহীদ বুদ্ধিজীবীদের সেদিনের আত্মত্যাগের মূল্যায়ন আজও পরিপূর্ণভাবে হয়নি। সেদিন তারা যে উদ্দেশ্যে জীবন দান করেছেন, জাতি তার কতটা বাস্তবায়ন করতে পেরেছে তা নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। এ প্রসঙ্গে 70 দশকের ছাত্রনেতা শামসুজ্জামান মিলন রেডিও তেহরানকে তার ক্ষোভের কথা জানিয়ে বলেন,
তারা চেয়েছিল মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সাম্য, মানুষে মানুষে ভ্রাতৃত্ব এবং যারা বঞ্চিত মানুষ তাদের যেন মুক্তি হয়। গণতন্ত্র তো এখন তুলে বন্দী, পাঁচ ভাগ মানুষের হাতে দেশটা এখন জিম্মি হয়ে গেছে। কিন্তু মানুষের যে ভাত কাপড় বাসস্থান শিক্ষা স্বাস্থ্যের সমাধান হওয়ার কথা ছিল, এর থেকে উল্টা দিকে গেছে দেশটা। এই জুলুমে নির্যাতনে দ্রব্যমূল্য নিরাপত্তার অভাব সর্বঙ্গে গা ওষুধ দিব কোথা, এরকম একটা পরিস্থিতি।
অনুরূপ বেদনার কথা জানিয়ে দেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী গিটার গুরু এনামুল কবির জানান,
আমার কাছে মনে হয় যে তাদের যে চিন্তাভাবনা, তাদের যে আশা, সেইটা আমাদের দেশে পূরণ হয়নি। সেটা কোথায় হয়েছে এগুলো বললে তো আমাদের নামে মামলা কেস হয়ে যাবে। তো স্বাধীনতা, স্বাধিকার বা বাঙালির নিজস্ব পথ চলা, নিজস্ব অর্থনীতি, নিজস্ব স্বাধীনতা বোধ, এগুলোর উপরে তো তারা জীবন দিয়েছেন বা তারা চিন্তা করেছিলেন।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ জাতীয়ভাবে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজকের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও কালো পতাকা অর্ধনির্মিত রাখা, বীরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়ের বাজারের বধ্যভূমিতে পুষ্পার্ঘ অর্পণ। এই উপলক্ষে করোনা মহামারী পরিস্থিতির মধ্যে সোমবার সকাল 7:10 রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন তাদের নিজ নিজ সামরিক সচিবগণ। এ সময় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার শপথ ঘোষণা করেন।
সেই বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছে। অবিলম্বে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তি চাই। আমরা মুক্ত চিন্তার এখানে স্বাধীনতা চাই, কথা বলার স্বাধীনতা চাই। আমরা 1971 সালের স্বাধীনতা যুদ্ধে যে মূল চেতনা, সেই গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ।
এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ সোমবার রাজধানীর রায়ের বাজারের বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোসাম্মেল হক জানিয়েছেন, আগামী 26 মার্চের মধ্যে শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।
প্রতিবেদনটি শুনলেন, আর এর সাথে শেষ হলো আজকের অধিবেশন। সবাই ভালো ও সুস্থ থাকুন।